বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 14 অক্টোবর, 30 আশ্বিন এবং ফার্সি 22 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল অ্যান্ড্রিক মোরো শীঘ্রই ইরান সফরে আসছেন। এ সফরের গুরুত্ব সম্পর্কে থাকবে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার জেরে বিভিন্ন স্থানে হামলা এবং এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা। এরপর রয়েছে ইসলামী ঐক্যসহ নানা প্রাসঙ্গিক বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের কিছু অংশ নিয়ে একটি আলোচনা। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে এখন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় আটক অর্থ ছেড়ে দিতে ইরানের আহ্বান। পরমাণু প্রশ্নে মার্কিন দ্বৈত অবস্থান নিয়ে ইউরোপে প্রশ্ন। বাংলাদেশের কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় উত্তেজনা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি। রাজনৈতিক মহলে বিতর্ক, কংগ্রেসের ক্ষোভ প্রকাশ। এবং তাইওয়ান আগে যুদ্ধ শুরু করবে না, তবে হামলা হলে নিজেকে রক্ষা করবে, প্রতিরক্ষামন্ত্রী কিও চ্যাং এর ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। দক্ষিণ কোরিয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটক অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। তিনি বলেছেন সিউলের কাছে তেহরানের যে $700 কোটি আটক রয়েছে তা দ্রুত ফেরত দিতে হবে। তিনি বলেন দক্ষিণ কোরিয়া যদি অর্থ ফেরত দেওয়ার কার্যকর উদ্যোগ নেয় তবেই কেবল তার নিজের ভাবমর্যাদা ঠিক করা সম্ভব হবে। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার আগে ইরানের কাছ থেকে দক্ষিণ কোরিয়া বিপুল পরিমাণ তেল কিনেছে, কিন্তু মার্কিন চাপের কারণে ইরানকে পাওনা অর্থ দিতে পারছে না। গত 3 বছরের বেশি সময় ধরে এই অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকে আটকা পড়ে রয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি বলেন গতকাল দিনের প্রথম দিকে তিনি দক্ষিণ কোরিয়ার ফার্স্ট ভাইস পররাষ্ট্রমন্ত্রী চৈ জং কুনের সঙ্গে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে টেলিফোনে কথা বলেন। আলি বাকেরি বলেন আমি কোরিয়ার মন্ত্রীকে বলেছি যে আটকে পড়া অর্থ ছাড় করার বিষয়ে সিওলের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলেই কেবলমাত্র ইরানি জনগণের কাছে দক্ষিণ কোরিয়ার হারানো মর্যাদা ফিরে আসতে পারে। চৈ জং এর সঙ্গে ফোন আলাপের পর টুইটারে দেওয়া পোস্টে একথা জানান আলি বাকেরি। ইউরোপীয় সংসদের একজন স্বতন্ত্র সদস্য পরমাণু ইস্যুতে মার্কিন সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। মিক ওয়ালেস নামের এ সংসদ সদস্য বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানকে 3.67-এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিতে চায় না আমেরিকা, কিন্তু তারা কিভাবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের জন্য উঁচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে। মিক ওয়ালেস বলেন, সাবমেরিনের জন্য জ্বালানি হিসেবে আমেরিকা অস্ট্রেলিয়াকে যে সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। অকাস নামে এক চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর প্রযুক্তি দিচ্ছে আমেরিকা ও ব্রিটেন। এ নিয়ে প্রশ্ন তুলে মিক ওয়ালেস এক টুইটার পোস্টে বলেন, পরমাণু সাবমেরিন তৈরির জন্য আমেরিকা কিভাবে অস্ট্রেলিয়াকে সাহায্য করতে পারে। আয়ারল্যান্ডের এই রাজনীতিবিদ বলেন, আমেরিকার এই পদক্ষেপের মধ্য দিয়ে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি লঙ্ঘন হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সহ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল এম আমজাদ খান নিয়াজি। ইরানি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আফগান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আফগানিস্তানের সমস্ত রাজনৈতিক দল উপদলের প্রতিনিধি নিয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের আহ্বান জানান। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের উপর ইহুদিবাদী ইসরায়েল আবারও বর্বর হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার হোমস প্রদেশের উপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের পূর্বে পালমিরা এলাকায় ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আত-তানফ এলাকা থেকে ইসরায়েলের কয়েকটি জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র ছোড়ে। এলাকাটি সিরিয়া, ইরাক ও জর্দানের সম্মিলিত সীমান্তে অবস্থিত। সানা সুনির্দিষ্টভাবে জানিয়েছে যে একটি যোগাযোগ টাওয়ার এবং তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের T4 সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট 12টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 8টি ধ্বংস করতে সক্ষম হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে 1007টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী 28 নভেম্বর। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারা দেশে 1007টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী 28 নভেম্বর। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের 87তম বৈঠকে নির্বাচনের এই তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে প্রথম ধাপে 369টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করেছে ইসি, আর দ্বিতীয় ধাপে 484টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। দেশে 4571টি ইউনিয়ন পরিষদ রয়েছে, এর মধ্যে 4500 ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলার জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হবার পর থেকে ইতিমধ্যে 9 বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে 1973 সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সর্বশেষ 2016 সালে নবম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2016 সালে 712টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 54 জন। এবারেও করোনা পরিস্থিতির মধ্যে দশম পর্বে প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 73 জন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে 8 জন এবং সাধারণ সদস্য পদে 86 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর প্রথম ধাপের স্থগিত 160টি ইউনিয়ন পরিষদের নির্বাচনেও ভোট হবার আগেই 43টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদীয় আসনের উপনির্বাচনে একের পর এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতাকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে মনে করছেন নির্বাচন বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করে বলেছেন, কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে। আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে এই ঘটনার তদন্ত হচ্ছে। জড়িতরা যেই হোক আর যে ধর্মেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমরা তা করেছি এবং করব। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সবকিছু, সেই সময় এই যাত্রাটাকে ব্যাহত করা, সেই সঙ্গে দেশের ভেতরে একটা সমস্যা সৃষ্টি করা, যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, তারাই এ ধরনের কাজ করে। ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধিতে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে প্রধান বিরোধী দল কংগ্রেস এবং অন্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধিতে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে প্রধান বিরোধী দল কংগ্রেস ও অন্যদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী এবার থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ গ্রেপ্তার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে। সম্প্রতি পাকিস্তান সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় ড্রোনের সাহায্যে অস্ত্র পৌঁছে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নয়া নির্দেশিকায় আপত্তি জানিয়ে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের নিন্দা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফকে এই বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। আগে এই সীমা ছিল 15 কিলোমিটার পর্যন্ত। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ফেডারেল কাঠামোর উপর সরাসরি আক্রমণ। বিএসএফকে 50 কিলোমিটার পর্যন্ত পদক্ষেপ গ্রহণের অধিকার দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করছি এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিন। পাঞ্জাব কংগ্রেসের সাবেক সভাপতি সুনীল জাখর বলেছেন, পাঞ্জাবের 25,000 বর্গ কিলোমিটার এলাকা বিএসএফ এর আওতায় এসেছে, এর ফলে পাঞ্জাব পুলিশকে নিয়ে প্রশ্ন উঠেছে। শিরোমণি অকালী দলের প্রধান সুখবীর সিং বাদল ওই সিদ্ধান্তের পিছনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যোগ সাজশের অভিযোগ করেছেন। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং অবশ্য ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কিও চ্যাং বলেছেন, তাইপে আগে যুদ্ধ শুরু করবে না, তবে চীন যদি হামলা করে তাহলে হামলা থেকে নিজেকে রক্ষা করবে। যখন তাইওয়ান ও চীনের মধ্যে প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন তিনি এ বক্তব্য দিলেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে চীন তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেবে। এছাড়া চীনের বহুসংখ্যক বিমান সম্প্রতি তাইওয়ানের নিজের ঘোষিত এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করেছে। চিউ কিও আজ তাইওয়ানের সংসদীয় কমিটির বৈঠকে আরো বলেন, যেটি খুবই পরিষ্কার তা হচ্ছে, তাইপে কখনো আগে যুদ্ধ শুরু করবে না কিংবা যুদ্ধ শুরু করতে যাচ্ছে না, তবে আক্রান্ত হলে শত্রুকে পুরো শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। এদিকে তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 41 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। দেশটির দক্ষিণাঞ্চলে কাউ সিউং শহরে আজ সকালে 13-তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। জাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী 31 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। 4 বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ অক্টোবরের 21 তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টের নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সবকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন ভয়াবহ মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। তিনি বলেন, আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাসকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট এ আগ্রাসন চালিয়েছিল। গতকাল রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এনার্জি ফোরামে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল অ্যান্ড্রিক মুরা শিগগিরই ইরান সফরে আসছেন। পরমাণু বিষয়ে ভিয়েনা আলোচনা যখন প্রায় চার মাস স্থগিত রয়েছে, তখন এ সফরে আসছেন তিনি। এ সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মুরা শিগগিরই ইরান সফরে আসছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আলী বাকেরি এক টুইটার বার্তায় এই খবর জানিয়ে বলেছেন, আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ ইউরোপ ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মতবিনিময় করাই হবে এনরিক মুরার তেহরান সফরের মূল উদ্দেশ্য। ইউরোপের এই কর্মকর্তা এমন সময় ইরান সফরে আসছেন যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের স্বার্থ রক্ষায় আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা তেহরানে এনরিক মুরার আসন্ন সফরের কথা উল্লেখ করে বলেছেন, এমন সময় এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য ভিয়েনা আলোচনা গত প্রায় চার মাস ধরে স্থগিত হয়ে আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহাদি সাফারি পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপের গড়িমসির কথা উল্লেখ করে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ ইরানকে সামান্যতম অর্থনৈতিক সুবিধা দিতেও অক্ষমতা প্রকাশ করায় এবং বর্তমান বাইডেন প্রশাসনও ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে না আসায় মূলত পরমাণু সমঝোতায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় সব পক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করলেই কেবল পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখা যাবে। এক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সময় নষ্ট করা বা স্বল্প সুযোগ হাতছাড়া করা কারোরই উচিত হবে না। তাই ইরানের উপর চাপ সৃষ্টি করার পরিবর্তে ইউরোপের উচিত পরমাণু সমঝোতায় দেয়া তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং মার্কিন নিষেধাজ্ঞা উঠে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং এক্ষেত্রে কোনো আলোচনার দরকার নেই, কেননা এ ব্যাপারে আমেরিকার রাস্তা পরিষ্কার। যুক্তরাষ্ট্র যেভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক সেভাবেই নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে এই চুক্তিতে তাদেরকে ফিরে আসতে হবে, যার অর্থ হবে নাকে খত দেয়া। তবে এবার ভিয়েনায় যে আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে ইরান তার অধিকার রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। সে কারণে এনরিক মুরার তেহরান সফর খুবই গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছি। দেশটির বিভিন্ন জেলায় কয়েকটি স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক অপশক্তির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় কয়েকটি স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক অপশক্তির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীতে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব পালিত হচ্ছে বলে যাদের গাত্রদাহ, তারা নানান অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু মুসলমান বৈরিতা সৃষ্টি করা। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, শেখ হাসিনার সরকার এই অপশক্তিকে মাথা তুলতে দেবে না।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন, দেশের রাজনৈতিক সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার এমন অপতৎপরতা চালাচ্ছে।
এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য করেছে, দেশে একটা স্থিতিশীলতা নষ্ট করার জন্য করেছে। আমার দেশের সংকট কি? আমাদের সংকট এখন হচ্ছে গণতন্ত্র। আমার দেশের সংকট হচ্ছে যে আমার কথা বলার অধিকার নাই। আমার দেশের সংকট হচ্ছে আমাকে কোথাও দাঁড়াতে দেয় না, মানুষের অধিকারকে নিয়ে কেড়ে নিয়েছে। একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী একটা শাসন, দানবের মতো একটা শাসন চেপে বসে আছে আমাদের উপরে।
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ে একটি পূজা মণ্ডপে প্রতিবার কোলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল সন্ধ্যায় বেশ কয়েকটি মন্দিরে হামলা এবং পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে চাঁদপুরে চারজন নিহত হয়েছেন। এদিকে আজ দুপুরে কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের DIG আনোয়ার হোসেন জানান, কুমিল্লার ঘটনায় মোট 43 জনকে আটক করা হয়েছে। এখনও এ ব্যাপারে কোনো মামলা হয়নি, তবে ঘটনাটি অবশ্যই উস্কানিমূলক। এদিকে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ 22টি জেলায় BGB মোতায়েন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছে ইমাম মাহদী আলাইহিস সালামের বাবা ইমাম হাসান আসকারির শাহাদাত শীর্ষক বিশেষ আলোচনা। পরিবেশন করছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। আট রবিউল আওয়াল ইসলামের ইতিহাসের এক গভীর বেদনাবিধুর দিন। হিজরি 260 সালের এই দিনে হজরত ইমাম মাহদি আল ইসলামের পিতা নবী বংশের নিষ্পাপ ইমাম হজরত ইমাম হাসান আসকারি আল ইসলাম শহীদ হয়েছিলেন জালিম আব্বাসীয় শাসকদের হাতে মাত্র 28 বছর বয়সে। তাঁর 6 বছরের ইমামত ইসলামকে দিয়েছে এক গৌরবময় সোনালী অধ্যায়। এই মহান ইমামের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের সামনে পেশ করছি অশেষ দরুদ আর সালাম।
ইমাম হাসান আসকারি আলাইহি সালামের বাবা ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য দশম ইমাম হজরত হাদি আলাইহিস সালাম। মা ছিলেন মহিয়সী নারী হুদাইসা। ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের জন্ম হয়েছিল 32 হিজরির 8 রবিউসানি পবিত্র মদিনায়। কিন্তু আব্বাসীয় শাসকদের আদেশে ইমাম আসকারি আলাইহিসসালাম বাধ্য হয়েছিলেন পিতা ইমাম হাদি আলাইহিসসালামের সাথে আব্বাসীয়দের তৎকালীন শাসন কেন্দ্র সামেরায় চলে যেতে। সামেরায় তৎকালীন শাসকদের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান সামরিক কেন্দ্র আসকার অঞ্চলে কঠোর নজরদারির মধ্যে ইমামকে বসবাস করতে হয়েছিল বলে তিনি আসকারি নামে খ্যাত হন। কঠোর প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম অশেষ ধৈর্য নিয়ে তার অনুসারীদেরকে জ্ঞানগত, সামাজিক ও রাজনৈতিক দিকসহ নানা ক্ষেত্রে পথ নির্দেশনা দিতে সক্ষম হয়েছিলেন।
ইমাম হাসান আসকারি আল ইসলামের যুগে জালিম আব্বাসীয় শাসকরা সব ক্ষেত্রেই ন্যায়নীতি থেকে বহু দূরে সরে গিয়েছিল। তারা জনগণের সম্পদ শোষণের পাশাপাশি মানুষের বিশ্বাস ও চিন্তাধারার ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াতেও সহায়তা করেছে। কিন্তু জনগণের কানে এ খবর পৌঁছে যে ইমাম হাসান আসকারির সন্তান ইমাম মাহাদির মাধ্যমে গোটা বিশ্ব জুলুম আর অন্যায় অবিচার থেকে মুক্তি পাবে, শাসক গোষ্ঠী এই খবরের কথা জানত। তাই তারা ইমাম ও জনগণের মধ্যে বিচ্ছিন্নতা আনতে নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় এবং ইমামের যেন কোনো সন্তান জন্ম নিতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়। ইমাম হাসান আসকারি নিজেও বিশেষ বিশেষ দিনে আব্বাসীয় শাসকদের দরবারে উপস্থিত হতে বাধ্য হতেন। কিন্তু এত সব বাধা সত্ত্বেও ইমাম হাসান আসকারির সন্তান তথা মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আল ইসলামের জন্মগ্রহণ করেন মহান আল্লাহর বিশেষ ইচ্ছাই। ঠিক যেভাবে ফেরাউনের বাধা সত্ত্বেও মুসা আল ইসলামের জন্ম ঠেকানো সম্ভব হয়নি।
ইমাম মাহদী আলাইহিসসালামের জন্মের পর ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম মুসলিম সমাজকে ভবিষ্যৎ নানা প্রতিকূলতা মোকাবেলার দিক নির্দেশনা দেন। এছাড়াও ইমাম নানা কুপ্রথা ও ভুল চিন্তাধারা সম্পর্কে মুসলমানদের সন্দেহ দূর করে খাঁটি ইসলামের চিন্তাধারা তুলে ধরেন। জ্ঞানগত বিতর্কে তার যুক্তি ছিল এমন অকাট্য ও মোক্ষম যে ইয়াকুব বিন ইসহাক কিন্দির মতো প্রখ্যাত বস্তুবাদী দার্শনিক এই মহান ইমামের সঙ্গে বিতর্কের পর বাস্তবতা বুঝতে সক্ষম হন এবং ধর্মীয় কোনো কোনো বিষয়ের সমালোচনা করে যে বই তিনি লিখেছিলেন তা নিজেই পুড়িয়ে ফেলেন। আব্বাসীয়দের সরকারি মন্ত্রী আহমদ বিন খাকান ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, সামেরায় হাসান বিন আলীর মতো কাউকে দেখিনি। বিনম্রতা, চারিত্রিক ও নৈতিক পবিত্রতা এবং মহানুভবতার মতো ক্ষেত্রগুলোতে তার মতো আর কাউকে দেখিনি। শত্রু ও বন্ধু সবাই তার প্রশংসা করত।
ইমাম হাসান আসকারি আল ইসলামের নামাজের উচ্চ পর্যায়ের ধরন অন্যদেরকে আল্লাহর ইবাদতে আকৃষ্ট করত। ইমাম যখন সালেহে ইবনে ওয়াসিফের কারাগারে বন্দী ছিলেন, তৎকালীন শাসক কারাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন যাতে সে ইমামের সঙ্গে খুব কর্কশ আচরণ করে ও কঠোর শাস্তি দেয়। এজন্য নিকৃষ্ট দুই জল্লাদকে নিয়োগ দেয় কারাপ্রধান। কিন্তু তারা ইমামের পুত পবিত্র চরিত্রের সংস্পর্শে সম্পূর্ণ বদলে গিয়ে পাকা নামাজি হয়ে যায়।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম ইমামতের 6 বছরে আব্বাসীয় শাসকদের 3 জনকে পেয়েছিলেন। এরা ছিল মুতাজ, মুহতাদি এবং মুতামেদ। ইমাম এদের স্বেচ্ছাচারিতা চুপ করে সহ্য করেননি, ফলে তারা ইমামের ওপর রুষ্ট হয় এবং ইমামকে বহুবার কারাবন্দী করে। কিন্তু তারপরও ইমাম মাথা নত করেনি। অবশেষে জালিম মুতামেদ বুঝতে পারে যে বন্দী রেখেও ইমাম হাসান আসকারির প্রতি জনগণের আগ্রহ ও ভালোবাসার ক্রমবর্ধমান জোয়ার ঠেকানো যাবে না, বরং তার বন্দিদশা সরকারের জন্য প্রতিকূলতা সৃষ্টি করবে। তাই সে ইমামকে বন্দী রাখার সাহস হারিয়ে ফেলে এবং ইমামকে গোপনে বিষ প্রয়োগ করে। ফলে ইমাম 260 হিজরির 8 রবিউল আওয়াল শাহাদাত বরণ করেন মাত্র 28 বৎসর বয়সে। মোতামেদ এই হত্যাকাণ্ড গোপন রাখতে চেয়েছিল যাতে গণবিদ্রোহ দেখা না দেয়।
ইমামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সামেরার অলি গলি রাস্তাঘাট জনতায় পরিপূর্ণ হয়ে যায়। সর্বত্র শোনা যাচ্ছিল কান্না ও চিৎকার। বনি হাশিম প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, সেনা ও কমান্ডার, বিচারপতি, কবি, সাহিত্যিক সহ আপামর জনগণ শোক প্রকাশ করে। ইমামের শাহাদতের পর তাঁর বাড়ির আঙ্গিনায় ইমামের ভাই জাফর জানাজার নামাজ পড়ানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন ইমাম মাহদী আল ইসলামের আবির্ভূত হয়ে জাফরকে সরিয়ে দিয়ে নিজেই পিতার জানাজায় নামাজ পড়ান। ইমাম হাসান আসকারির অনেক মুজেজার কথা জানা যায়, যেমন তিনি মানুষের মনের অনেক গোপন বাসনা জেনে সেই সব বাসনা পূরণ করেছেন, অদৃশ্যের অনেক খবর দিয়েছেন, নানা ভাষাভাষী ভৃত্যদের সঙ্গে তাদের নিজ নিজ ভাষায় কথা বলেছেন।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর অত্যধিক প্রশংসা করবে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে ও তা ভুলবে না, বেশি বেশি কোরআন পড়বে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আখলে বাইতের উদ্দেশ্যে বেশি বেশি দরুদ পাঠাবে, কারণ তাদের শানে দরুদ পাঠানোতে রয়েছে 10টি নেকি ও কল্যাণকর প্রভাব। অসংখ্য দরুদ ও রহমত বর্ষিত হোক ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের উপর। সবাইকে আবারও গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।
আলোচনাটি শুনলেন। এখন রয়েছে ইসলামী ঐক্যসহ নানা প্রাসঙ্গিক বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের কিছু অংশ নিয়ে একটি আলোচনা।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী ইসলামী ঐক্য সহ প্রাসঙ্গিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ওইসব বক্তব্যের কিছু অংশ তুলে ধরব আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা বলেছেন, মহানবী নানা ধরনের পাপাচার, বৈষম্য, জুলুম ও নৃশংসতা কবলিত এবং মানবতাহীন অন্ধকার পৃথিবী তথা মৃত পৃথিবী বা সভ্যতাকে জাগিয়ে তুলেছিলেন ইসলামের মাধ্যমে। বর্তমান দুনিয়াও সেই একই ধরনের অনাচার, মানবতাহীনতা, বৈষম্য, নৃশংসতা ও পাপাচারে ভরে গেছে। তাই আমাদের উচিত বর্তমানে মৃত বিশ্বকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করা। বর্তমানে বস্তুবাদী শক্তিগুলোর নানা হাতিয়ার দিয়ে মানবতা ও নৈতিকতা সহ মানবীয় মহৎ গুণগুলোকে দলিত মথিত করা হচ্ছে, ন্যায় বিচারকে করা হচ্ছে পদদলিত। পরাশক্তিগুলোর হাতে লুণ্ঠিত ও শোষিত জাতির মানুষেরা অনাহারে প্রাণ হারাচ্ছে। এই হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। এটা ইসলাম পূর্বযুগের সেই একই জাহেলিয়াত।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজ নতুন ইসলামী সভ্যতা গড়ে তুলতে হবে মানব জাতির জন্য। পরাশক্তিগুলো যা ভাবছে এটা তা নয়। এর অর্থ নানা দেশ দখল করা নয়, এর অর্থ জাতিগুলোর অধিকার লঙ্ঘন নয়, অন্য জাতিগুলোর উপর নিজস্ব নীতি ও সংস্কৃতি চাপিয়ে দেয়া নয়, বরং এর অর্থ হল জাতিগুলোর কাছে খোদাই উপহার তুলে ধরা, যাতে জাতিগুলো স্বেচ্ছায় সঠিক পথটি বেছে নিতে পারে। ইউরোপ মুসলমানদের বিজ্ঞান ও দর্শনকে ব্যবহার করে একটা নতুন সভ্যতার ভিত্তি গড়ে তুলেছিল। এই সভ্যতা ছিল বস্তুবাদী সভ্যতা। ষোড়শ ও সপ্তদশ শতক থেকে এই নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলে। তারা বস্তুবাদী হয় নানা ধরনের দায়িত্ব জ্ঞানহীন মাধ্যম বা উপায় উপকরণ ব্যবহার করে। তারা মানুষের উপর উপনিবেশ চাপিয়ে দেয় এবং জাতিগুলোর উপর কর্তৃত্ব গড়ে তোলে ও তাদের সম্পদ লুট করে। আবার অন্যদিকে নিজেদেরকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সুসজ্জিত করে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, পশ্চিমারা যে সভ্যতা বিশ্বে উপস্থাপন করছে তার রয়েছে চোখ ধাঁধানো কিছু দিক, যেমন উন্নত নতুন প্রযুক্তি, দ্রুতগতি এবং মানুষের আরাম আয়েসের কাজে ব্যবহৃত নানা মাধ্যম বা সাজ সরঞ্জাম উদ্ভাবন। কিন্তু এই সভ্যতা মানুষের জন্য সুখ ও সৌভাগ্য এবং ন্যায় বিচার বয়ে আনতে পারেনি, বরং ন্যায় বিচারের কাঠামো চূর্ণ বিচূর্ণ করেছে, জাতিগুলোকে বন্দী করেছে, অবজ্ঞা করেছে এবং পশ্চিমা সমাজ নিজের ভেতরেই নানা সংঘাত বা বিরোধ সৃষ্টি করেছে। তারা নৈতিক চরিত্রের দিক থেকে অর্ধপতিত এবং আধ্যাত্মিক দিক থেকে অন্তঃসারশূন্য। পশ্চিমারাই এইসব বিষয় স্বীকার করছে।
ইরানের সর্বোচ্চ নেতা সুরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতের আলোকে আরো বলেছেন, জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এখন আবারও ইসলামের পালা তথা মুসলমানদের পালা এসেছে। তাদেরকে উদ্যমী উদ্যোগ নিয়ে নতুন ইসলামী সভ্যতার ভিত্তি বা অবকাঠামো গড়ে তুলতে হবে। পশ্চিমারা যেমন সেদিন মুসলমানদের জ্ঞান আর অভিজ্ঞতাকে ব্যবহার করেছিল, আজ একইভাবে নতুন ইসলামী সভ্যতা গড়ে তোলার জন্য আমাদেরকেও বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে বিশ্বের নানা মাধ্যম বা উপায় উপকরণকে। কিন্তু এ সভ্যতার প্রাণ বা চেতনা হতে হবে ইসলামিক ও আধ্যাত্মিক। মুসলিম চিন্তাবিদ ও আলেমদেরকেই এ দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখন এর প্রত্যাশা কেবলই মুসলিম বিশ্বের সেই সব আলেম ও প্রকৃত জ্ঞানীদের কাছ থেকে করা হচ্ছে যাদের কেবলা পাশ্চাত্য নয়। মুসলিম বিশ্বে রয়েছে বিপুল ও প্রতিভাবান জনশক্তি, সমৃদ্ধ বহু দেশ, সুবিধাজনক ভৌগোলিক অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদ। এসবের সঙ্গে যদি যুক্ত হয় স্বাধীন ও খাঁটি ইসলামের শিক্ষা, তাহলে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে সৃষ্টিশীল আর শৈল্পিক নানা সৃষ্টি বা অবদান উপহার দিতে পারবেন তারা।
ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে একটি দৃষ্টান্ত। এটি মুসলিম বিশ্বের জন্য একটি পরীক্ষার মাধ্যম। ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে ইরানি জাতি সব দিক থেকে পিছিয়ে পড়েছিল। তারা হয়ে পড়েছিল বিজাতীয়দের উপর নির্ভরশীল, জ্ঞান বিজ্ঞানে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, আন্তর্জাতিক অঙ্গনে হয়েছিল কোণঠাসা। আজ ইসলামী ইরানে নানা অগ্রগতির বিষয় শত্রুরাও স্বীকার করছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার ৩৫ বছর পর আজ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে ইরান এখন উন্নত দেশগুলোর সারিতে রয়েছে। ইসলামের বরকতেই তা সম্ভব হয়েছে। পরাশক্তিগুলোর অশুভ ছায়াতলে না থাকলে এমন সাফল্য অর্জন সম্ভব। অবশ্য এজন্য মূল্য দিতে হয়েছে। সব বড় কাজের জন্যই মূল্য দিতে হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমরা বল প্রয়োগ করে নতুন ইসলামী সভ্যতার দিকে কাউকে আহ্বান জানাব না। আমরা মার্কিন সরকার ও ইউরোপের মতো আচরণ করব না। ইউরোপীয়রা সেই আটলান্টিক অঞ্চল থেকে সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে ভারত উপমহাদেশে এসে ভারত ও আশপাশের কয়েকটি দেশের সম্পদ লুট করে এই দেশগুলোর সর্বনাশ করেছে, আর এভাবেই পাশ্চাত্য অগ্রসর হয়েছে। মুসলমানরা কোনো সাফল্য অর্জন করলে ওরা দুঃখ পায় এবং মুসলমানদের কষ্ট দেখলে ওরা খুশি হয়, কোরআনও এ কথা বলে। তাই ওদের তথা ইসলামের শত্রুদের হাসি ও রক্তচক্ষু দেখে প্রভাবিত হওয়া উচিত নয়। সঠিক পথ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে মুসলিম বিশ্বকে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন,
আমেরিকা সহ ইসলামের শত্রুরা শিয়া সুন্নি মত পার্থক্য সহ নানা অজুহাতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এটা ওদের অন্যতম বড় হাতিয়ার। শিয়া ও সুন্নি বিষয়ের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নেতাদের এত মাথা ব্যথা কেন? ব্রিটিশরাও শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টিতে ওস্তাদ ছিল, কিন্তু এখন মার্কিন সরকারের এ সংক্রান্ত ষড়যন্ত্র আরও বেশি বিপজ্জনক। মুসলিম বিশ্বে অন্য কোনো মাঝহাবের মোকাবেলায় মার্কিন সরকার যদি আমাদের মাঝহাবের পক্ষ নিতে চায়, তাহলে এতে খুশি না হয়ে অসন্তুষ্ট হওয়াই উচিত, এবং ভেবে দেখতে হবে যে কি এমন দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে যে ওরা আমাদের পক্ষ নিতে চায়। ওদের কাছে শিয়া ও সুন্নি কোনো বিবেচনার মূল বিষয় নয়, ওরা আসলে ইসলামের মূল নীতিরই শত্রু। আসল দ্বন্দ্বটা হল সাম্রাজ্যবাদের সঙ্গে ইসলামের, ওরা ইসলামেরই শত্রু। ওরা যদি সুন্নিদের বন্ধু হতো, তাহলে ফিলিস্তিনে এভাবে গণহত্যা আর যুদ্ধ চাপিয়ে দিত না। এক সময় ওরা জাতীয়তাবাদের নামে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাত, আর এই দ্বন্দ্ব বাঁধাতে চাই মাঝহাবের নামে। তাই শিয়া সুন্নি দ্বন্দ্বের ফাঁদে পড়া যাবে না, এ ব্যাপারে সচেতন থাকতে হবে সব মুসলমানকে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, উস্কানি দিয়ে মন্দিরে হামলা ভাঙচুর, আটক 43, যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তারা চায় না, অভিযোগ তথ্যমন্ত্রীর। দৃষ্টি ভিন্ন খাতে নিতে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে, মির্জা ফখরুল, প্রথম আলো। চাঁদপুরে সংঘর্ষ, নিহত 3, তদন্ত কমিটি গঠন। মানবজমিন, বঙ্গবন্ধু সেতুর 2 প্রান্তে 35 কিলোমিটার যানজট, ইত্তেফাক। ভারতের শিরোনাম, লখিমপুর খেরি নিয়ে মুখ খুলেও অমর্ত্যকে নিশানা আনন্দবাজার পত্রিকা। প্রমোদ তরিতে ছিলেন না আরিয়ান, দাবি আইনজীবীর, যদিও জামিন অধরাই। আজকাল, লখিমপুর কাণ্ডে জামিন পেলেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ছিঁচকে চোর থেকে ছাত্র দলে, মাদক কারবারি হয়ে শ্রমিক লীগে। রাজধানী ঢাকার তেজগাঁও থানার শ্রমিক লীগের এক নেতা সম্পর্কে এ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের যে খবর আপনি উল্লেখ করলেন, সেটি আসলে আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। একথা পরিষ্কার যে রাজনীতি এখন অনেকটা ক্যাডার নির্ভর হয়েছে। রাজনৈতিক দলগুলোতে সন্ত্রাসীদের বা উগ্র মাস্তানদের আনাগোনা আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেড়েছে, এবং এই কথারই একটি পরিষ্কার ইঙ্গিত হচ্ছে দৈনিক ইত্তেফাকের এই খবর। খবরের ভেতরে যে তথ্য পরিবেশন করা হয়েছে সেটি হচ্ছে এই যে, এই ব্যক্তি বর্তমানে তেজগাঁও থানা শ্রমিক লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি এলাকায় বিভিন্ন ধরনের মাস্তানি, চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত। সাথে সাথে খবরে আরো উল্লেখ করা হয়েছে যে তিনি শ্রমিক লীগে যোগ দেওয়ার আগে ছাত্র দলের ক্যাডার ছিলেন, এবং তখন তিনি শিষ্কে চোর ছিলেন। যদিও সংশ্লিষ্ট ব্যক্তি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তবে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর মানে দাঁড়ায় এই যে, এই ধরনের চোর, মাস্তান, ডাকাত, চাঁদাবাজ আমাদের রাজনৈতিক দলগুলোতে খুব সহজেই আশ্রয় পেয়ে যায়। ফলে এই ব্যক্তি প্রয়োজনের সময় ছাত্র দলকে বেছে নিয়েছে, আবার প্রয়োজনের সময় ছাত্র লীগ বা শ্রমিক লীগকে বেছে নিয়েছে। এর মাধ্যমে আমাদের রাজনীতির দেউলিয়াপনা বেশ পরিষ্কারভাবে আমাদের সামনে ফুটে ওঠে। এদের কারণেই রাজনীতি এবং রাজনীতিবিদরা পচে গেছেন এই সমাজে।
পাকিস্তান সফর করলেন ইরানের চিফ অফ স্টাফের চেয়ারম্যান, এবং এই সফরে তিনি পাক সেনার প্রধান সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানি সেনা প্রধানের এই সফরের গুরুত্ব কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি পাকিস্তান সফর করেছেন। এটি হচ্ছে গত 3 বছরের মধ্যে তার দ্বিতীয় দফা সফর। এই সফরে তিনি পাকিস্তানের সেনাপ্রধান এবং চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এই সমস্ত কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেছেন, পাশাপাশি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন। এই সফরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ইরান এবং পাকিস্তান যেহেতু একেবারে সীমান্তবর্তী প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, সে কারণে দুই দেশের মধ্যে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে অবস্থান গ্রহণের প্রশ্ন অনেক কিছুই রয়েছে। এই সমস্ত সফরের ভেতর দিয়ে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে আলোচনা হয় এবং অনেক সিদ্ধান্ত আসে। ইরানের সীমান্তে অনেক সময় উগ্রবাদী সন্ত্রাসীদের আনাগোনা দেখা যায়। এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বৈঠকের ফলে এই রকমের অনেক সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি আমরা সবাই জানি যে মুসলিম বিশ্বে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে। ইরানও মুসলিম বিশ্বের অত্যন্ত প্রভাবশালী একটি দেশ, পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের অত্যন্ত ক্ষমতাধর এবং প্রভাবশালী দেশ। মধ্যপ্রাচ্য ইস্যুতে পাকিস্তান এবং ইরানের ঐক্যবদ্ধ অবস্থানের আলাদা গুরুত্ব রয়েছে। এছাড়া আফগানিস্তান ইস্যুতে ইরান এবং পাকিস্তান যেহেতু দুই পাশে দুই প্রতিবেশী দেশ, তারা যেভাবে ভাবছে বাকি বিশ্বের অন্যরা ঠিক সেইভাবে ভাববে না, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আফগান ইস্যুতে ইরান এবং পাকিস্তানের অবস্থান একেবারেই কাছাকাছি। পাশাপাশি আরেকটি কথাও বলতে হবে, আমেরিকার সাথে ইরানের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইদানিংকালে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে মার্কিন কর্মকর্তারা বলেছেন যে তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কমিয়ে দিয়েছেন। তো এর নানান ইস্যুতে দেখা যাচ্ছে যে ইরান এবং পাকিস্তান ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। আমি মনে করি ইরানের সেনাপ্রধান জেনারেল বাকেরির এই সফরের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক আরো অনেক ঘনিষ্ঠ হবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লক্ষিমপুর খেরি নিয়ে মুখ খুলেও অমর্ত্য সেনকে নিশানা, এ শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরির হিংসার ঘটনায় 8 জনের মৃত্যুর পর 10 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এ নিয়ে টু শব্দ শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ থেকে। কিন্তু আমেরিকা সফরে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন কৃষক হত্যার ঘটনা অবশ্যই নিন্দনীয়, কিন্তু একই সঙ্গে জুড়ে দিলেন বিরোধী শাসিত রাজ্যগুলোর অশান্তির ঘটনাকে। তিনি এ সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ইঙ্গিত করে বলেন, পণ্ডিত মানুষেরা অনেক সময় নিজেদের পছন্দের অপছন্দের মধ্যে বন্দী হয়ে থাকেন, আসল তথ্য তারা বিশ্লেষণ করেন না। এদিকে সংবাদ প্রতিদিনের খবর, লক্ষিমপুর কাণ্ডে জামিন পেলেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র। গতকাল জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সরকারি আইনজীবী এসপি যাদব জামিনের জন্য আবেদন জানালে বিচারপতি চিন্তারাম তার সেই আর্জি নাকচ করে দেয়। প্রমোদ তরিতে ছিলেন না আরিয়ান, দাবি আইনজীবীর, যদিও জামিন অধরাই আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। 2 অক্টোবর যে প্রমোদ তরিতে এনসিবি তল্লাশি চালিয়েছিল তাতে ছিলেনই না আরিয়ান, তার বিরুদ্ধে মাদক পাচার সেবনের অভিযোগ অবাস্তব। আদালতে একথা বলেন আরিয়ানের আইনজীবী। যদিও শুনানি শেষ হল না, তাই আজও মিলল না জামিন। আরিয়ানের হয়ে সওয়াল করেন অমিত দেশাই। তিনি বলেন এনসিবি যখন তল্লাশি চালায় তখন আরিয়ান সেখানে ছিলেন না, তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি, তাই মাদক পাচারের অভিযোগ অবাস্তব। তবে এনসিবি বলেছে আরিয়ান স্বীকারোক্তিতে বলেছে তিনি চরস নিতেন। এই অভিযোগ উড়িয়ে দিয়ে দেশাই বলেন নিজেদের হেফাজতে রেখে চাপ দিয়ে এসব বয়ান দিতে বাধ্য করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা আরও একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়া শেষ হয়েছে। খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম জাদে বলেছেন, মহড়ার লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। মহড়া চলাকালে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। নিরাপত্তা সংক্রান্ত সব বিধি মেনেই এই মহড়া চালানো হয়েছে। মহড়া শুরুর আগে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার সবই বাস্তবায়িত হয়েছে। ইরানের মধ্যাঞ্চল প্রদেশ সেমনানে গত মঙ্গলবার এই মহড়া শুরু হয়ে বুধবার রাতে শেষ হয়। এই মহড়ার নাম দেওয়া হয় গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 1400। ইরানের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে। মহড়ায় জৌশান ও খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে। দুটি ব্যবস্থায় নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আটক অর্থ ছেড়ে দিতে ইরানের আহ্বান। পরমাণু প্রশ্নে মার্কিন দ্বৈত অবস্থা নিয়ে ইউরোপের প্রশ্ন। বাংলাদেশের কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় উত্তেজনা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক মহলে বিতর্ক, কংগ্রেসের ক্ষোভ প্রকাশ এবং তাইওয়ান আগে যুদ্ধ শুরু করবে না তবে হামলা হলে নিজেকে রক্ষা করবে প্রতিরক্ষামন্ত্রী কিও চেং এর ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকবেন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শুরু আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ।